শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, দেশেই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু।
কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ও প্রাক্তন রেলমন্ত্রীর পর এবার সেলফ কোয়ারেন্টাইনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী।
করোনা ভাইরাস সংক্রমণে ভয়েস অফ
প্রোগ্রামিং অ্যাজ উই ক্যান ডিউরিং দিস টাইম।
আজকের নিয়মিত পরিবেশনার হ্যালো ওয়াশিংটনের বিষয়, বিশ্বময় করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে, এর সংক্রমণ এবং হুমকি এবং নানা দিক নিয়ে আলোচনা। তবে প্রথমে ছেন বাড়ি থেকে বিশ্ব সংবাদ পড়ছেন আহসানুল হক।
মৃত্যু হয়েছে দেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু। মৃত ব্যক্তির বয়স 70 বছর। তিনি নানান রকম জটিল রোগে ভুগছিলেন। বিদেশ থেকে আসা এবং সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তিনি কবে কোথায় মারা গেছেন তা জানানো হয়নি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত 14 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, আমরা গতকাল জানিয়েছিলাম তার কোমরবিডিটি ছিল এবং তার মধ্যে তার করোনার সংক্রমণ ছিল।
প্রফেসর মির্জাদি জানান, দেশে এখন পর্যন্ত 14 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত 4 জনের মধ্যে একজন নারী ও 3 জন পুরুষ। শিক্ষার্থীদের অযথা রাস্তায় ঘোরাফেরা না করতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহেদ মালিক জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ঢাকা মেডিকেল কলেজের 4 জন চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলায় প্রয়োজনে অন্য দেশের মতো শাটডাউন করা হবে। ওদিকে বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হওয়া করোনা ভাইরাসকে সংক্রামক রোগ হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং প্রায় প্রতিদিনই ক্রমশ করোনায় সংক্রমণের রোগী বাড়ছে, এই রকম খবরে ঢাকার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। মানুষ ঘরে বসে আছেন আতঙ্কে, তবে দোকান সহ বাজারে চাল ডাল সহ নিত্যপণ্যের বাজারে ছড়িয়েছে আতঙ্ক। প্যানিক বাইং বা আতঙ্কে বেচাকেনা হঠাৎ করেই বেড়ে গেছে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমির খসরু।
করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর আর প্রায় প্রতিদিনই একজন দুজন করে করোনা সংক্রমণের রোগী বাড়ার খবরে ঢাকার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। পরিবহনের সংখ্যাও কম, সাথে সাথে যাত্রীও নেই। মানুষ ঘরে বসে আছেন আতঙ্কে, তবে দোকানসহ বাজারে চাল ডাল সহ নিত্যপণ্যের বাজারে ছড়িয়েছে আতঙ্ক। প্যানিক বাইং বা আতঙ্কে বেচাকেনা হঠাৎ করেই বেড়ে গেছে। গ্রিন রোডের একটি দোকানের বিক্রেতা বললেন, চালের বিক্রি বেড়েছে কয়েক গুণ বেশি।
যেভাবে বিক্রি হচ্ছে স্যার, আগে পরিমাণে যে চাল বিক্রি হচ্ছে, এই আতঙ্ক সৃষ্টি করার পরে এমন পরিমাণে যে চাল বিক্রি হচ্ছে, আমি চাল সাজিয়া গুড়ন থেকে চাল আনিয়ে খুলিতে পারতেছি না।
উচ্চবিত্তের গুলশানের একই পরিস্থিতি। গুলশানের একটি বাজারের একটি দোকানের বিক্রেতাও জানান একই কথা।
আমাদের যে বেচা বিক্রি অন্য দিনের তুলনায় সেটা অনেক বাড়ছে এবং এটা প্রায় দ্বিগুণের মতো বাড়ছে।
এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, পণ্যের যথেষ্ট মজুদ আছে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে কিছু আন্তর্জাতিক খবর। বুধবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও সূচক পড়ে যায়। করোনা ভাইরাস সংকটে সরকারের প্রতিক্রিয়া নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। এখানকার শেয়ার বাজারে আজ আবারও অনিশ্চয়তা বিরাজ করবে বলে মনে হচ্ছে। ডাউ জোন্স এবং S&P 500 সকালে 5% বেশি পড়ে যায়। ন্যাসড্যাকের সূচক 4% বেশি পড়ে যায়। যুক্তরাষ্ট্র এবং আরো কিছু দেশ বিনিয়োগকারীদের উদ্বেগ কমাতে আর্থিক সাহায্য দেবার ঘোষণা দিচ্ছে, যাতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ঠেকানো যায়। কোনো কোনো বিশ্লেষক মন্দার আশঙ্কা করছেন। এদেশের যেসব নাগরিক করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন, তাদের নগদ টাকা দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে সরকার। গত 17 বছরে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। করোনা ভাইরাস সংক্রমণ বিশ্ব বাজারের উপর যে চাপ তৈরি করেছে তার অর্থনৈতিক প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। আজ দিনের বেশিরভাগ সময় জুড়ে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে সূচক ইতিবাচক থাকলেও দিনের শেষ ভাগে সূচক পড়ে যায়। জাপানের নিকেই পড়ে যায় 1.7%, হংকং এর হ্যাংসেং পড়ে যায় 4%, সাংহাইয়ের সূচক পড়ে যায় 1.8%। ইউরোপের শেয়ার বাজারে শুরু থেকেই চাপ লক্ষ্য করা যায়। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের শেয়ার বাজারে দিনের প্রথম দিকে সূচক 3.5% পড়ে যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার করোনা ভাইরাসে অর্থনৈতিক ক্ষতি কমাতে সরাসরি নাগরিকদের কাছে দ্রুত অর্থ যোগান দেবার বিষয়টি বিবেচনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইট বার্তায় বলেছেন, যারা করোনা ভাইরাস সংক্রান্ত পদক্ষেপের কারণে চাকরি হারিয়েছেন, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে অচিরেই অর্থ পাঠানো হবে। দেশের রাজস্ব মন্ত্রী বলেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে নাগরিকদের কাছে চেক পাঠানোর বিষয়টি তারা দেখছেন। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অনাবশ্যক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ করতে একটি সমঝোতা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশই তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। কানাডা তাদের 75% রপ্তানির জন্য আমেরিকার উপর নির্ভরশীল। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন পাবার দৌড়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বড় ব্যবধানে এগিয়ে গেছেন। আগামী নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কে দলীয় প্রার্থী হবেন সেটাই নির্বাচন করার প্রক্রিয়া চলছে। ফ্লোরিডা, ইলিনয় এবং অ্যারিজোনায় প্রাইমারি নির্বাচনে জো বাইডেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সকে বড় ব্যবধানে পরাজিত করেন। জো বাইডেন গত 3 দশকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার চেষ্টা করছেন। ওই 3 রাজ্যে জয়ী হবার ফলে তিনি এমন সংখ্যক ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন যে জুলাই মাসের দলীয় কনভেনশনে মনোনয়ন পাবার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এ নাগাদ 24টি রাজ্যের 19টিতে প্রাইমারি নির্বাচনে পরাজিত হবার পর বার্নি স্যান্ডার্স বলেছেন, তিনি তার প্রচারাভিযানের ব্যাপারে সমর্থকদের সাথে আলোচনা করবেন, তবে অচিরেই তিনি এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কক্সবাজারে জনসমাবেশ, বিনোদনমূলক অনুষ্ঠান, পরিবেশন সহ সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছেন সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজারকে সরকার ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে এভাবে মাইকিং করে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটকদের। করোনা ভাইরাসের কারণে কক্সবাজারকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটন স্পট এবং হোটেল মোটেলগুলোতে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফখরুল ইসলাম। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোনো কোনো পর্যটক। কেউ কেউ আবার কক্সবাজার ভ্রমণে এসে বেকায়দায় পড়ে হতাশাও ব্যক্ত করেছেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত 5 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন অমান্য করায় জরিমানা করা হয়েছে 2 জন বিদেশ ফেরতকে। করোনা ভাইরাসের প্রভাবে ইতিমধ্যে হোটেল মোটেলগুলোর বুকিং বাতিল করেছেন অনেক সচেতন পর্যটক। অনেক ভ্রমণকারী বাস এবং বিমানের টিকিট বাতিল করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রমণ নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিমবঙ্গের বিদেশ প্রতিমন্ত্রী, সাবেক রেলমন্ত্রীর পর এবার সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী। আজ থেকে আগামী 14 দিন তিনি পৃথক থাকবেন। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ থেকে আগামী 14 দিন তিনি পৃথক থাকবেন, তার স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনিও সেলফ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর নবান্নে সহকর্মীর করোনা আক্রান্ত ছেলের সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন, সেই কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র সচিবের এই সিদ্ধান্ত। করোনা সতর্কতা সত্ত্বেও ছেলেকে নিয়ে নবান্নের ওই আমলা গিয়েছিলেন, এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সাফাই কাজ। কাজ। গোটা ভবনটি পরিষ্কারের পাশাপাশি ওই আমলার 511 নম্বর ঘরটি সিল করে দেওয়া হয়েছে বলে খবর। কলকাতায় নোভেল করোনা ভাইরাসের থাবা বসানোর পর থেকে নজরদারি আরও বেড়েছে। বিশেষত করোনা আক্রান্ত লন্ডন থেকে ফেরা যুবক যেভাবে নিজের স্বাস্থ্য পরীক্ষায় দেরি করেছেন তার জেরে আরও করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার বিদেশ থেকে ফেরা যে কোনো ব্যক্তির রেকর্ডও দেখা হচ্ছে বলে খবর। পরমাশিস ঘোষটায় ভয়েস অফ আমেরিকা কলকাতা।
আর এরই সাথে শেষ হচ্ছে সবশেষ বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুকে এবং ইউটিউবেও। নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটনের শুরুতেই একটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকের প্রতি পরিচালক অ্যামান্ডা ব্যানেট বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে তিনি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানের কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে তা তুলে ধরেন। সেই বক্তব্যের বঙ্গানুবাদ শোনাচ্ছি। আমি ভয়েস অফ আমেরিকার পরিচালক অ্যামান্ডা ব্যানেট। এই ভিডিওটি আমি বাড়ি থেকে রেকর্ড করেছি, কারণ ভয়েস অফ আমেরিকার কর্মীরা আমরা প্রায় সকলেই বাড়ি থেকে কাজ করছি যাতে করোনা ভাইরাস অনায়াসে ছড়িয়ে পড়তে না পারে। আমি জানি করোনা ভাইরাস আপনাকে এবং আপনার পরিবারকে নানাভাবে সংকটের মধ্যে ফেলে দিয়েছে।
I'm Amanda Bennett and I'm director of Voice of America. I'm recording this from home because here at Voice of America, almost all of us are now working remotely in order to help slow the spread of the coronavirus that I know has been affecting so many of you and your families. I just wanted to let you know that while the health and safety of our employees is really our primary concern, we also are aware that during this troubling time, you are increasingly turning to us for the factual, unbiased information that you need to make decisions about your lives. So we are working as hard as we can to keep up as much of our programming as we can during this time. You may notice some changes in the shows that you've been using.
আমি আপনাদের জানাতে চাই, প্রথমত আমাদের কর্মীদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ বিষয়েও আমরা সচেতন যে এই সমস্যা সংকুল সময়ে আপনারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্যের জন্য ভয়েস অফ আমেরিকার ওপরেই আস্থা রাখবেন, যা আপনাদের প্রতিদিনের জীবনযাত্রায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সুতরাং এ সময়ে আমরা যথাসাধ্য আপনাদের আমাদের অনুষ্ঠান করার চেষ্টা করছি। আপনারা কিছু কিছু অনুষ্ঠান যেভাবে দেখে অভ্যস্ত সেখানে হয়তো কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন এবং কিছু অনুষ্ঠান হয়তো প্রচারিত হবে না। যদি তা হয় তাহলে আমরা আপনাদের জানাব কোথায় আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।
হ্যালো।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বময় এখন সংকট চলছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আমাদের অনুষ্ঠানের সিংহভাগ আমরা পরিচালনা করছি আমাদের সদর দপ্তরের বাইরে থেকে, প্রধানত বাড়ি থেকেই। আর আজকের এই হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন বাড়ি থেকে। আর আজকের বিষয় হচ্ছে বিশ্বের নানা জায়গায় এই সংক্রমণ সংকটের নানা দিক এবং এই পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা।
হ্যালো।
হ্যালো।
হ্যাঁ, তাহেরা, ধন্যবাদ।
ধন্যবাদ।
সরকার কবিরউদ্দিন বলছি, মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এ নিজ বাসভবন থেকে। আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে রয়েছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের ডক্টর মোহাম্মদ নকিবউদ্দিন, তিনি ওই হসপিটালের চিকিৎসক এবং প্রফেসর। এছাড়া রয়েছেন লং আইল্যান্ড জুইশ হসপিটাল নিউ ইয়র্কের ডক্টর নফিস আহমেদ খান, ডক্টর শওকত আলী অর্থনীতিবিদ লং আইল্যান্ড ইউনিভার্সিটির, এবং রয়েছেন ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক, লেখক, কলাম লেখক মাহমুদ রেজা চৌধুরী। এই চারজন আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিফিং চলছে। তিনি প্রতিরক্ষা দপ্তরের সহায়তা তলব করেছেন, নৌবাহিনীর যে হসপিটাল আছে, ভাসমান হসপিটাল, সেগুলোকে নিউ ইয়র্ক প্রত্যাশ্রয়ে যাওয়ার জন্যে এবং পশ্চিম উপকূলের দিকে যাওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস টেস্টিং দক্ষতা আরও সম্প্রসারিত করার হয়েছে। তো এই ব্রিফিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এই মুহূর্তে দিচ্ছে। তো আমরা প্রথমেই আলোচনার সূচনা পর্বে ডক্টর মোহাম্মদ নকিবুদ্দিন এবং ডক্টর নফিস আহমেদ খান গুজরাটের কাছ থেকে জানতে চাই খুব অত্যন্ত বুনিয়াদি অনেকটা বোকা বোকা মনে হতে পারে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে যে এই করোনা ভাইরাসের উৎপত্তি উৎস ছিল জীবজন্তু। অনেকে বলছেন যে এটা বাদুড় থেকে হয়েছে, চামচিকে থেকে হয়েছে, কেউ বলছে যে সাপ থেকে। এবং ওই আলোচনায় না গিয়ে আমরা যেটা জানতে চাইব যে এই সংক্রমণ, এই সংক্রমণটা কিভাবে হচ্ছে, মাটি থেকে উঠছে, বাতাসে ভাসছে, পানিতে আসছে, এবং মানব দেহে এটা প্রবেশ করছে কিভাবে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, নাকি গাছ চর্ম দিয়ে কিভাবে প্রবেশ করে, এবং এইটা এই সম্পর্কে জানতে চাই ডক্টর মোহাম্মদ নকিবুদ্দিন এবং ডক্টর নফিস আহমেদ খান।
ধন্যবাদ শ্রদ্ধেয় সহকার কবিউদ্দিন এই অত্যন্ত বেসিক বা মূল প্রশ্নটা করার জন্য। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এটা আমাদের জন্য একটা ভীষণ আশঙ্কার কারণ, এবং অন্যান্য ভাইরাস যেভাবে ছড়ায়, এই ভাইরাসটা ছড়ানোর ব্যাপারটা অনেকটা সেরকম যে মূলত যখন আপনি ক্লোজ কন্ট্যাক্ট বা কাছাকাছি আসছেন, বলা হয় 6 ফিট থেকে 7 ফিট 8 ফিট এই রেঞ্জের মধ্যে কেউ যদি আপনার সামনে হাঁচি কাশি দিল, তাহলেই বাতাসে ভেসে সেটা যে রেসপিরেটরি ড্রপলেট বা অণু অণু বিন্দু যেগুলো বাতাসে ভেসে বাড়ায়, সেখান থেকে আপনার অপর আরেকজনের মুখ দিয়ে নাক দিয়ে এটা ফুসফুসে প্রবেশ করতে পারে। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এটাও আমরা জানি যে এই বাতাসে ভেসে বেড়ায় তারা কিছুক্ষণ, ঘন্টা হতে পারে, বা তারপরে এটা যেখানে হাঁচি কাশিটা হয় সেখানে এটা অবস্থান করে বা পড়ে, যখন এখানে পড়ে তখন আপনি যেখানেই হাত দিবেন। এবং আমরা দৈনন্দিন কিছু উদাহরণ দিয়ে বলতে পারি যে কম্পিউটারের যে কিবোর্ড এখানে যে কাজ করে, কিংবা আমরা যে বাজারে গেলাম সেই বাজারে যদি আমরা সেখানে কিছু ধরি, আমরা জানি না এখানে কিছুক্ষণ আগে কেউ হাঁচি কাশি এরকম কিছু করেছেন কিনা। সো এই সংস্পর্শ থেকে সাথে সাথে এটা আপনার শরীরে চলে আসতে পারে। সেই জন্যেই আমরা প্রতিরোধে সবসময় আমরা বলি যে এই ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার প্রসঙ্গটা বারবার আসে এই জিনিসটা, এবং চোখে মুখে ঘন ঘন অনেকের অভ্যাস আছে, মুখে হাত দেওয়া, চোখে হাত দেওয়া, এই এই জিনিসগুলো যেন না করি, যাতে আমাদের অসচেতনতা বশত যদি আমাদের এই শরীরে লেগেও থাকে, তাহলে যেন এটা আমাদের প্রাথমিক যে মূল এন্ট্রি পয়েন্ট সেগুলো থেকে যেন সেগুলো যেন সেই ছোঁয়া থেকে বেঁচে থাকে।
জি ডক্টর নফিস আহমেদ খান, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এখন বলা হচ্ছে যে মুখোশ পরার অতটা প্রয়োজনীয়তা নেই, মুখোশ তারা পরবেন যাদের দেহে সংক্রমিত হয়েছে, তাদের দেহে থেকে অন্য কারো দেহে সংক্রমিত যাতে না হতে পারে তারা মুখোশ পরবেন, মুখোশ যারা নিরাপত্তার জন্য পরার খুব একটা দরকার নেই। তবে হাত ধুতে হবে প্রতি মুহূর্তে, কোনো কিছু স্পর্শ করার পরই সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে, অথবা একটু সাবান পানি দিয়েও হাত ধোয়া, তো হাত ধোয়ার উপর এত জোর দেওয়া হচ্ছে কেন?
ধন্যবাদ সরকার কবিরুদ্দিন। হাত ধোয়ার উপরে জোর দেওয়া হচ্ছে কারণ হানাতে থেকেই মূলত সংক্রমণটা হচ্ছে। মূলত একটু আগে ডক্টর নাকিবুদ্দিন বলেছেন যে হাঁচি কাশির থেকে যে ড্রপলেটস গুলো বেরোয় সেগুলো হাতের থেকে আলটিমেটলি রোগীর বা যার কাছে রোগটা যাবে তার নাকে অথবা মুখে দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করতে পারে। দ্যাট ইজ দ্য রিস্ক। এখন মাস্ক পরার ব্যাপারে যেটা বলা হচ্ছে, সিডিসি অ্যাকচুয়ালি সবাইকে মাস্ক পরতে বলছে না, শুধু বলছে যারা যাদের এই রোগটা আছে বা যাদের থাকার সম্ভাবনা আছে, অথবা যারা হেলথ কেয়ার প্রফেশনালস যারা ডাক্তার নার্স ইএমটি সার্ভিস, অথবা যাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, ধরুন বয়স্ক লোকেরা যাদের আন্ডারলাইং হার্ট ডিজিজ বা লাং ডিজিজ রয়েছে, তাদেরকে মাস্ক পরতে বলা হচ্ছে। আমরা আমাদের হাসপাতালে, আমি আমাদের হাসপাতালের কথা বলতে পারি যে আমরা আমাদের হাসপাতালে সবাইকে অ্যাকচুয়ালি মাস্ক পরতে বলছি, এবং বাইরের থেকে যারা রোগী আসছেন, রোগীর আত্মীয় স্বজন যারা আসছেন তাদেরকেও যেমন বলছি, সমস্ত কর্মচারীদেরকেও মাস্ক পরার কথা বলছি। তো তবে আবারও সিডিসির রেকমেন্ডেশন অ্যাকচুয়ালি ব্যাপক জনগোষ্ঠীর মাস্ক পরার প্রয়োজন নাই, শুধুমাত্র যারা পিপল হু আর অ্যাট রিস্ক এবং যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে মাস্ক পরতে বলা হচ্ছে।
জি, আমরা জানি ডক্টর সরকার আলী, আপনার জন্য প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি যে ১৯ শতকের গোড়ার দিকে যে মহামারী হয়েছিল, কয়েক দশক আগে যে মহামন্দা হয়েছিল, তারপর এখন এই বিশ্ব আবার এক মহামন্দার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, অনেকে আশঙ্কা করছেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $1 trillion প্যাকেজ চেয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছ থেকে, অর্থাৎ কিনা $1,00,000,000,000 তিনি চেয়েছেন, এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের ঘরে ঘরে অর্থ পৌঁছে দেওয়ার কথাও বলা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করবেন।
আসসালামু আলাইকুম কবির ভাই।
জি
জি, এটা আসলে যে উদাহরণটা আপনি দিলেন যে এর আগে 1930s যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, বা কিছুদিন আগে আমাদের প্রেসিডেন্ট ওবামা যেটা হ্যান্ডেল করেছিলেন সেটা একটা ক্রাইসিস ছিল। বেসিক্যালি আমরা এটাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই তখন বলেছি, কিন্তু এখন যে ক্রাইসিসটা হচ্ছে সেটা আমাদের, আপনি যদি বলেন যে আমাদের একটা এক্সিস্টেন্সের প্রশ্ন আছে, হিউম্যানিটি বা হিউম্যান এক্সিস্টেন্স প্লাস ফাইন্যান্সিয়াল এক্সিস্টেন্স এর প্রশ্নটা উঠে গেছে, যেটা আমরা ইন দি পাস্ট কখনো দেখিনি এভাবে। গ্রেট ডিপ্রেশনের সময় যদিও 25-35% আনএমপ্লয়মেন্ট ছিল, কিন্তু মানুষ কিন্তু কাজ করতে পারছিল, বাইরে যেতে পেরেছে, খাবার কাজ খাবার জন্য তারা যেতে পেরেছে, কেউ লকডাউন অবস্থা বর্তমান যা ঘোষণা করা কোনো কোনো স্টেটে হয়েছে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায়, সাউথ ক্যালিফোর্নিয়াতে হয়েছে, আপনার নিউ ইয়র্কেও হতে যাচ্ছে, অন্যান্য স্টেটও, এখানে ট্রাই স্টেট বলা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কবির ভাই। তো ফলে হয়েছে কি, যে আগে যা আমরা দেখেছি তার থেকে এটা অত্যন্ত মারাত্মক পরিস্থিতির ভিতর আমরা আসছি। প্রেসিডেন্ট ওবামার যে কথা আসে, তিনি দিয়েছিলেন সর্বোচ্চ আপনার $2 trillion, যখন মানুষ মানে ফরক্লোজ হয়েছে, বাড়িঘর তারা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে, তারপরে আমাদের বাজারে যে স্বাভাবিক হাউজিং কনস্ট্রাকশন অন্যান্য জিনিসগুলো যেভাবে অ্যাবান্ডন হয়েছিল সেখানে প্রায় $2 trillion দেওয়া হয়েছিল। আপনি দেখেন, আপনি ঠিকই বলেছেন যে কোনো ক্রাইসিস ঠিক ওইভাবে শুরু হওয়ার আগে আজকে সকালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $1 trillion ফাইন্যান্সিয়াল আপনার ইনফিউজমেন্ট যেটা বলি আমরা, এটাকে আপনার ফিসকাল একটা পলিসি তিনি নিয়েছেন যেটা ইনফিউজ করেছেন ইকোনমিক্স, এটা ভালো একটা দিক আমরা বলবো। হাউবার তা বলছে অ্যাকর্ডিং টু ইট ইজ ভেরি কনজারভেটিভ ফিগার যে 20% আনএমপ্লয়মেন্ট। কবির ভাই, আমরা কিন্তু যে যেটা আমাদের ডক্টর সিডিসি থেকে বলা হয়েছে যে আমরা এখনো কোনো ক্রমেই যে ক্লাইম্যাক্স পর্যায়ে আসিনি, আমরা বিগিনিং। এটা তো অবশ্য গভর্নমেন্টকে অনেক দোষ ধরছে যে তারা টেস্টিং মেথডটা এখনো ভালো করতে পারেনি, এটা আমাদের ডাক্তার সাহেবরা আরো ভালো বলতে পারবেন, উই আর ভেরি লেট। হাউবার কিন্তু যদি আপনার পুরো জিনিসটা আপনার ক্লাইম্যাক্স পর্যায়ে চলে যায়, তাহলে প্রশ্ন হলো যে $1 trillion ইকোনমিক ইনফিউশন ইজ গুড এনাফ? আমার মনে হয় না। আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট আরো যেটা কখনো হয়নি আনপ্রেসিডেন্টেড এই পরিস্থিতিতে $5-6 trillion তাদেরকে দিতে হবে। কারণ আপনার সবকিছু আপনি দেখেন সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারস্টেট কমিউনিকেশন বন্ধ হয়েছে, শিপিং রুট বন্ধ হচ্ছে, চাইনিজ সাপ্লাই যেখান দিয়ে মার্কেটটাকে আমরা স্টেবলাইজ করে রেখেছি সেটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অলরেডি আমাদের ট্রেড ডেফিসিট রয়ে গেছে, আমরা এক্সপোর্ট করেছি অনেক কম ইম্পোর্টের থেকে, অর্থাৎ $950 billion হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট $1 trillion আমরা ডেফিসিট সেখানে রয়েছি। আমাদের ন্যাশনাল ডেটই প্রায় হয়ে রয়েছে $24 trillion, অর্থাৎ প্রায় কিছুটা আমাদের জিডিপি, যে টোটাল জিডিপি সাইজ অফ দ্য ইকোনমি, ইউএস ইকোনমি, তার থেকে কিন্তু আমরা ন্যাশনাল ডেট, অর্থাৎ আমরা খেয়ে বসে আছি শোধ করিনি। গিভেন দিস সিচুয়েশন সব যদি আপনি একসাথে করেন তাহলে আমার ধারণা হচ্ছে আনএমপ্লয়মেন্ট যা বলা হচ্ছে এখন, যেটা আমাদের ট্রেজারি সেক্রেটারি মিস্টার মনসেন বলেছেন যে 20%, আমার ধারণা হচ্ছে ইট উইল গো মোর হাই এনাফ, আপনার 30-35% হতে পারে। এবং ইনফিউশন যে $1 trillion এটা নট এনাফ, এটা আপনাকে সব কিছু ইনক্লুডিং আপনার ডাক্তার সাহেবরা জানেন যে হসপিটালের সবকিছুই শর্টেজ রয়েছে, এখন তাদের স্টাফও শর্টেজ আছে, সবকিছুকে মোবিলাইজ যদি করতে হয় তাহলে আমার মনে হয় যে আরো টাকার পরিমাণ বেশি দিতে হবে। কথা হলে এই টাকাটা কোথা থেকে আসবে? থ্যাংক ইউ।
জি মাহমুদ রেজা চৌধুরী, আপনার জন্য প্রশ্ন। আমরা জানি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে নির্বাচনী কর্মকাণ্ড জোরে সোরে চলবার কথা, এইমাত্র গতকালকেই 3টে রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়ে গেল, ফ্লোরিডা আর অ্যারিজোনা আর ইলিনয়, এবং 1টি রাজ্যে নির্বাচন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওহাইও। তো এবং এই যে 3টে রাজ্যে হলো প্রাইমারি নির্বাচন, তাতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অনেক বেশি ডেলিগেট পেয়েছেন। তো আমার জিজ্ঞাসা হলো আপনার কাছে যে করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের নির্বাচনকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কতখানি প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ কবি ভাই, সালাম আলাইকুম। এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে যুক্ত করবার জন্য আপনার যে প্রশ্নটা, এখানে বিজ্ঞ অনেকে আছেন, ডক্টর শকত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নাকিব, ডক্টর নাকিব, ডক্টর,
হ্যালো
হ্যালো, আমি বলছি, ওনারা কথা বলেছেন, ওনারা এসব বিষয়ে বিজ্ঞ। এবং যেটা আপনি বলেছেন করোনা ভাইরাস এর ইম্প্যাক্টটা কতটা আমাদের কামিং ইলেকশনে এফেক্ট করতে পারে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সেদিনই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটার ইম্প্যাক্টটা বা ইমেজটা অগস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ইন দ্যাট কেস নভেম্বর ইলেকশন, সেপ্টেম্বর মাত্র 3 মাস, এই 3 মাসে দুটো প্রশ্ন আমার সামনে এসছে। এই অগস্টে যদি এটা না কমে বা না কমবার কোনো পসিবিলিটি না থাকে তাহলে নভেম্বর ইলেকশন হবে কি না, এটা একটা প্রশ্ন আমার মধ্যে আসে। কারণ অত্যন্ত 3 মাস সময়, এবং আগামীতে যদি এই ভাইরাসটা আরো সম্প্রসারিত হয় তাহলে এটার এন্ড কোন লাইনে হবে সেটা অটোমেটিকলি নির্বাচনকে একটা জনসমাবেশ, একটা ভোটিং ব্যাপার, কনফারেন্সের ব্যাপার, এসবকে ইম্প্যাক্ট করতেই পারে। কারণ যেখানে বলা হচ্ছে 6 ফিট দূরে থাকতে হবে, একজন একজনের সাথে করমর্দন করতে পারবে না, ইত্যাদি নানান ধরনের নিষেধাজ্ঞা আমরা দেখছি। তো এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এটা সোশ্যাল ইম্প্যাক্ট এটা হতে পারে যে নির্বাচনের মতো একটা বৃহৎ সোশ্যাল কর্মকাণ্ড পিছিয়ে যেতে পারে কিনা, এই জিনিসটা মনের মধ্যে আসছে। এবং সেটা পিছিয়ে গেলে কি অবস্থা দাঁড়াবে সেটাও বলা যাচ্ছে না, কারণ এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি কখনো দেখিনি আমার সময় পর্যন্ত যে কখনো নির্বাচনের তারিখ পিছানো হয়েছে। কিন্তু এখন আজকে হচ্ছে এটা মার্চ মাসে প্রায় শেষ, এটা যদি অগস্ট পর্যন্ত কন্টিনিউ করে তাহলে এটা হবার একটা আশঙ্কা থেকে যেতে পারে বলে আমার মনে হয়।
জি এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা আব্দুল্লাহ বাংলাদেশ থেকে কল করছেন। জি ভাই আব্দুল্লাহ বলেন।
জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আমি জানতে চাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে, এই যে করোনা ভাইরাস চলে গেলেও এই সংকট মোচনের জন্য বিশ্বকে কত সময় দিতে হবে?
জি এই প্রশ্নের উত্তর কে দেবেন? ডক্টর শওকত আলী?
ভাই, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এই যে ইম্প্যাক্ট, যেটা এটা শুধু তো ইউনাইটেড স্টেটস এ না, আপনার চীন থেকে দেখেন মাত্র কয়েক মাসে, আমি যদি রাফলি ধরি অক্টোবর থেকে শুরু হয়েছে চায়নাতে, তাহলে আপনি এই কয়েক মাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে $10 billion লস করেছে তাদের ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি থেকে, অনলি উইথ দি চায়না। তার কারণ তারা 1.6 million পিপুল এখানে আপনার ভিজিট করে আসার কথা ছিল অ্যাকর্ডিং টু দি স্ট্যাটিস্টিক, তো আমরা এটা হারিয়েছি। অন দি আদার হ্যান্ড, এটাও আপনার দেখতে হবে, যদি চায়নার ইনকাম কমে যায় তাহলে তারা কিন্তু ইম্পোর্ট করতে পারবে না যুক্তরাষ্ট্র থেকে অর দুনিয়ার অন্যান্য কোনো দেশ থেকে। সিমিলারলি আপনি ইটালিতে দেখেন, আপনি ফ্রান্সে দেখেন, আপনার ক্যানাডাতে কি যা অবস্থা চলছে, আপনার জাপানে আমরা দেখেছি, ইনক্লুডিং আমাদের প্রিয় দেশ বাংলাদেশের ভিতরেও। তো হবে কি, গ্লোবালি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে একটা মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি এখানে হবে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের জন্য। ফলে যদিও যেটা আমাদের সিডিসি যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে যে আমরা হয়তো এপ্রিলের মাঝামাঝি নাগাদ আমরা একটা পিক লেভেলে এই আমাদের এই প্রাদুর্ভাবটা থাকবে, তারপরে আস্তে আস্তে এটা কমে যাবে, উই হোপ ফর দি বেস্ট, কিন্তু এর ইম্প্যাক্টটা কি হবে যে কথাটা বলছেন, আমি মনে করি যে অলরেডি চীন তাদের জিডিপি গ্রোথে 2% লেস হবে এটা তারা ফোরকাস্ট করেছে, তারা এখন 6% হবে না বলেই তারা ধারণা করছে। সিমিলারলি যুক্তরাষ্ট্র তাদের যে গ্রোথ রেট ছিল, জিডিপি গ্রোথ রেট 2-2.5% হতো, সেটা থেকে অফকোর্স এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আবার ইউরোপিয়ান দেশগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে ইটালির অবস্থা, তো তারা তো একটা অসহায় দেশে পরিণত হয়েছে। আসলে হয়েছে কি, যুক্তরাষ্ট্র তো লিড দিত অনেক সময়, কিন্তু আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার সিডিসির বাজেট তিনি কেটে দিয়েছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাজেট তিনি কেটে দিয়েছেন, যেটা সারা দুনিয়ার স্বাস্থ্য সংক্রান্ত একমাত্র আন্তর্জাতিক সংগঠন, সেখান থেকে বাজেটটাকে কেটে দেওয়া হয়েছে। ভাইরাল ডিজিজের বাজেট যেটা যুক্তরাষ্ট্রের ছিল, সেখান থেকে $85 million কেটে দেওয়া হয়েছে। ফলে আমরা এমন একটা পরিস্থিতি পড়েছি যে যুক্তরাষ্ট্র যেখানে লিড দেওয়ার কথা ছিল অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেখানে আমরা এটা ব্যর্থ হয়েছি। ফলে তার ইম্প্যাক্টটা কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের ভিতরে থাকবে না, এটা সারা দুনিয়াতে যাবে, বিশেষ করে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার গরিব দেশগুলো আমরা সবাই বিপদে পড়ব। বাট উই হোপ ফর দি বেস্ট। যুক্তরাষ্ট্রে একটা বড় জিনিস হলো যে এখানকার মানুষ অত্যন্ত কর্মঠ, বিবেচক এবং সুশৃঙ্খল। যুক্তরাষ্ট্র যদি তাড়াতাড়ি এটা রিকভার করতে পারে, তাহলে তার গুডউইল ইফেক্ট সারা দুনিয়াতে পড়বে, ইনক্লুডিং ডেভেলপিং নেশনস, ইনক্লুডিং বাংলাদেশ। আমি আশা করি, উই হোপ ফর দি বেস্ট, যে আমরা এই ধরনের যে প্রাদুর্ভাব, এই প্যান্ডেমিক যা আমরা দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত কখনো এইভাবে দেখিনি, সেটা আমরা সাকসেসফুলি সবাই একত্রিত ভাবে এটা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ।
আমি একটা জিনিস, আমি নাকি একটা জিনিস এখানে খুব ছোট্ট করে যদি সকলকে আমাকে অনুমতি দেন আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত, সেটা যেটা আমি বলবো যে একটা উদাহরণ আছে আমাদের, আমি এটা অন্য ব্যাপারে বলছি। সকল সাহেব খুব সুন্দর করে অর্থনীতি কেন্দ্রিক আলোচনা আমাদেরকে তুলে ধরলেন ভবিষ্যৎটা, আমরা অতীত থেকে একটা উদাহরণ নিয়ে ভবিষ্যতে কিভাবে আমরা প্রস্তুত হয়ে থাকতে পারি সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে তাইওয়ান বলে একটা দেশের উদাহরণ আমাদের সামনে আছে, এরা একটা অসাধ্য সাধন করেছে। এরা যেটা করেছে সেটা হলো যে 2003 সালে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সার্স একটা এপিডেমিক মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, ওরা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা তখন থেকেই প্রস্তুতিমূলক ব্যাপারটা চালু রেখেছে যে যদি আবার কোনো ধরনের এরকম কিছু হয় তখন তারা কি করবে, এবং তাদের সেই প্রস্তুতি চলা অবস্থাতেই আবার এই প্যান্ডেমিক এবার যেটা হলো করোনা ভাইরাস সেটা হলো। তো তাদের জন্য জিনিসটা সহজ হয়ে গেছে। এটা অনেকটা ওই যে আমরা মাঝে মাঝে ফায়ার ড্রিল করি যে আগুন লাগলে কি হতে পারে, বিল্ডিং থেকে বের হব কিভাবে, যে আমরা প্রস্তুতি নিয়ে রাখি, অনেকটা সেই রকম ব্যাপারটা। তা আমাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু দেশ আমাদের এই সম্পদ অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা যদি এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে পারি, সেটা আমাদের ভবিষ্যতের জন্য একটা
একটা জিজ্ঞাসা নিয়ে। সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরই শীতের ঠিক আগে হেমন্ত সময় থেকে শিক্ষকদেরকে আপনারা বলতে থাকেন যে সময় হয়ে গেছে ফ্লুর ভ্যাকসিন নিয়ে নিন,
ফ্লুর টিকা নিয়ে নিই, এবং সেই সঙ্গে আবার আপনারা এও বলেন যে দেখেন ফ্লুর টিকা নিতেই যে ফ্লু হবে না এইরকম কোনো নিশ্চয়তা নেই, তবে অনেকটাই মানে সেফ থাকবে। তার কারণ হচ্ছে যে ভাইরাস তো অনেক রকমের আছে, বহু ভাইরাস আছে যেগুলোর সঙ্গে আমাদের এখনো পরিচয়ই হয়নি, তো কিছুদিন পর পরই নতুন নতুন ভাইরাসের সন্ধান আমরা পাচ্ছি, যেমন কিনা এবারে করোনা ভাইরাসের সন্ধান পেলাম, কিন্তু করোনা ভাইরাসের কোনো টিকা এখনো পর্যন্ত উদ্ভাবিত হয়নি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটলে আমরা শুনেছি যে কয়েকজন ভলেন্টিয়ারকে নিয়ে করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের প্রথম পর্যায়ে শুরু হয়েছে, তো এটা কদিন চলবে, কতদিন পরে এর ফলাফল জানা যাবে, এ সম্পর্কে আলোকপাত করবেন ডক্টর নাসির আহমেদ খান।
জি, তো ফ্লুর ব্যাপারে ভ্যাকসিনেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে ফ্লু ভাইরাস তার চরিত্র প্রায় বদলায় এবং আমরা বলি মিউটেশন, এবং ভাইরাসের অসংখ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইরাস আছে যাদেরকে সেরোটাইপ বলি আমরা, ভাইরাল সেরোটাইপস, যার জন্যে ফ্লুর জন্যে প্রতি বছরই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিদ্ধান্ত নেয় যে ওই বছরের জন্যে কোন টিকা প্রযোজ্য হবে। এখন প্রবলেমটা হচ্ছে করোনা ভাইরাসটা নোভেল ভাইরাস, এই ভাইরাসটা সম্বন্ধে আমরা এখনও খুব একটা ভালো জানি না, যার জন্যে এখন যে ভ্যাকসিনেশনটা বা টিকার চেষ্টা হচ্ছে এটা করতে সময় লাগবে। টিকা তো হয়ে গেছে, এটা এখন মানুষের শরীরে প্রয়োগ করতে হবে, এর সাইড এফেক্ট কি আছে দেখতে হবে, কতদিন পরে মানুষ এর বিরুদ্ধে টিকা দেওয়ার, কতদিন পরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক শরীরে তৈরি হয়, ইমিউনিটি ডেভেলপ করে, এই সময়টাকে লক্ষ্য রাখতে হবে, কতগুলো ভ্যাকসিন দিতে হবে এই প্রতিষেধক শরীরে ডেভেলপ করার জন্যে সেটাও জানতে হবে। এই সমস্ত প্রসেসটা আমার মনে হয়তো 6 থেকে 1 বছর লেগে যেতে পারে, একটু বেশিও লাগতে পারে, সুতরাং এর জন্য অপেক্ষা করতে হবে। আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে একটা ভ্যাকসিন দিলে আমরা কি করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা জীবনের জন্যে প্রতিষেধক ডেভেলপ করতে পারবো কিনা, নাকি বারবার দিতে হবে, এটা এখনো বলা যাচ্ছে না, কারণ করোনার অনেকগুলো টাইপ আছে করোনা ভাইরাসের। যদি আমরা দেখি যে করোনা ভাইরাসটা মিউটেটেড হচ্ছে এবং তার চরিত্র পাল্টাচ্ছে প্রতি বছর, তাহলে হয়তো একটা ভ্যাকসিন দিয়ে সারা জীবনের জন্যে ইমিউনিটি ডেভেলপ করা যাবে না। আমি আরেকটা আলোচনার সূত্র ধরে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটু আগে আলোচনা হচ্ছিল যে আসলে কি হবে ভবিষ্যতে, ওয়ার্ল্ড ইকোনমির কি হবে। আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আপনি যদি লক্ষ্য করেন সিঙ্গাপুরটা ক্রাইসিস প্রায় কাটিয়ে উঠেছে, চায়নাও ফেরত আসছে প্রায়, এবং আমাদেরও যে জরুরি অবস্থা জারি করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ফ্ল্যাটেন দ্য কার্ভ, যে রোগের প্রাদুর্ভাবটা কমানোর চেষ্টা হচ্ছে আগামী 15 দিন, আমি আশাবাদী চিকিৎসক হিসেবে যে করোনার প্রাদুর্ভাব আস্তে আস্তে কেটে যাবে, হয়তো বিগিনিং অফ সামার ইট মাইট ইম্প্রুভ আ লট, অ্যান্ড আলটিমেটলি যতখানি নিরাশা অতখানি হতাশা আমি আসলে দেখছি না, আমার মনে হয় থিংস উইল বি ফাইন।
আই এম সাপোর্টিং দ্যাট, ডক্টর নাফিসের এই বক্তব্য আমিও সমর্থন করছি, যে আমিও আশাবাদী, আশা করছি সচেতনতার প্রয়োগ করে এবং সাবধানতা অবলম্বন করে এই সংকট পুরোপুরি না কাটলেও কেটে আসবে, আমরা আশাবাদী।
জি, আমরাও আশাবাদী। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা চট্টগ্রাম থেকে ফোন করছেন, যুবরাজ চৌধুরী। জি ভাই, আপনার জিজ্ঞাসা। জি, ইসলাম আলাইকুম। জি ভাই বলুন।
ভাই, আমি জানতে চাচ্ছিলাম অস্ট্রেলিয়ান একজন করোনা ভাইরাসের আপনার প্রতিষেধক আবিষ্কার করেছে টিকা, এটা আসলে কতটুকু সত্যি? আজকে আমি একটা পত্রিকা দেখছিলাম দেশে ইয়েতে অনলাইন পেপারে।
জি, আমরা এইমাত্র এটা নিয়েই আলোচনা করছিলাম যুবরাজ চৌধুরী, তো এই আলোচনায় আপনি যুক্ত থাকুন, এর সম্পর্কে আবার আরো কথাবার্তা হতে পারে সামনে, আমরা কথা বলবো। তো ইতিমধ্যে মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে কিছু আগে আমরা নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো, তিনি কথা বলছিলেন সংবাদ অবহিতকরণ সম্মেলনে, এবং সেখানে তিনি বলছিলেন যে তার বোন তাকে ফোন করে বললো যে এরকম ভাবে আমার মেয়েটার ইয়ে হয়েছে, অসুস্থতা হয়েছে, তার ওই গলা ব্যথা আছে, জ্বর আছে, একটু সর্দি কাশি হাঁচি হচ্ছে, তো আমি টেস্ট করাতে চাই করোনা ভাইরাসে। তো তখন গভর্নর বললেন যে না 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 না, টেস্ট করানোর কোনো দরকার নাই, সি ইজ ওকে, শুধু এটা দেখবে যে সে যেন মার কাছে না যায়, মানে ওর দাদির কাছে নানির কাছে যাতে না যায়, কারণ নানি তো বর্ষিয়ান ছিলেন। এবং বললেন যে এরকম ভাই তারপরে তাকে আলাদা করে রাখো, তার সঙ্গে দূরত্ব বজায় রাখো, তাকে খাওয়া টাওয়া দাও, বাড়িতেই থাকো, এটা নিয়ে বেশি হইচই করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তো এই বক্তব্যটা কতখানি যুক্তিগ্রাহ্য এবং কতখানি অনুকরণীয় অনুসরণীয় বলে মনে করেন নাকিব, ডক্টর নাকিব?
আমি আমি আসলে সত্যি কথা আমি কিভাবে বলবো, দ্বিমত পুরোপুরি না বললেও আমি বলবো যে হইচই না করলেও হই হই ব্যাপারটা মনে রাখতে হবে যে এটা হয়েছে, এবং হয়েছে তার জন্য প্রথম করণীয় যেটা আমি মনে করব সেটা হলো যে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, অবশ্যই অবশ্যই পরামর্শ নিতে হবে, এবং যখন পরামর্শ আপনি নেবেন তখনই তো জিনিসটা জানাজানি হলো। তবে গভর্নর কুমো আইসোলেশনের ব্যাপারে যেটা বলেছেন সেটাও আমি সমর্থন করি, সেটা হচ্ছে যে একদম আইসোলেটেড রাখা, যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলছি বা সেলফ কোয়ারেন্টাইন বলছি, সেটা একটা। তবে উনি একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন যে নানির কাছে যেন না যান, যে বয়স্ক মহিলা যিনি আছেন, কারণ দেখা গেছে যে বয়স্কদের অধিক বয়স্ক যারা তাদের এটা খুব সহজে আক্রমণ করছে, কিন্তু তাই বলে এই না যে শুধু বয়স্কদেরই এটা আক্রমণ করছে ভাইরাসটা, সবাইকেই করছে, কিন্তু তারা বেশি এটাতে কাবু হয়ে পড়ছেন। তার আরেকটা কারণ হতে পারে যে বয়স্ক যারা রয়েছেন তাদের এই তাদের অনেকেই একাধিক রোগ রয়েছে, তাদের বলা হচ্ছে যে যদি আপনার হার্টের রোগ থাকে, ডায়াবেটিস থাকে, শ্বাসযন্ত্রের কোনো রোগ থাকে বা অন্য কোনো সংক্রামক রোগ যদি থেকে থাকে তাহলে এই ভাইরাস জনিত অসুস্থতা ঝুঁকিটা আরো বেড়ে যায়, সেজন্যই হয়তো উনি এটা বলেছেন। কিন্তু সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো যে চিকিৎসকের পরামর্শ নেওয়া এটা অবশ্যই জরুরি।
জি ডক্টর নাফিস, কোন কিছু যোগ করবেন?
হ্যাঁ, আমি করবো, এটা বলবো যে যেহেতু ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ নাই, অ্যান্টিবায়োটিক নাই, যদি এক্সপেরিমেন্টালি কয়েকটা ওষুধের উপর কাজ হচ্ছে, যেমন রেমডেসিভির, ফ্যাভিপিরাভির, এগুলোর উপরে, ইভেন ক্লোরোকুইনের উপরেও লোকজন বৈজ্ঞানিকরা চিন্তাভাবনা করছেন যে করোনার বিরুদ্ধে এগুলো কাজ করবে কিনা। তো এগেন মূল কথা হচ্ছে যেহেতু ডেফিনেটিভ কোনো ট্রিটমেন্ট নাই, আসলে ট্রিটমেন্ট হচ্ছে সেলফ আইসোলেশন, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, জ্বর হলে জ্বরের ওষুধ খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, স্বাস্থ্য রক্ষা করতে হবে। আর হইচইয়ের ব্যাপারটা এইভাবে এসছে যে যেহেতু আপনি সেলফ আইসোলেশনে থাকবেন, হাসপাতালে আসার থেকে আমরা আসলে রোগীকে বিরত করছি, আমরা আমাদের রোগীদের বলছি আপনারা হাসপাতালে আসবেন না যদি খুবই সংকটপূর্ণ কোনো অবস্থা না হয়। আসলে আমরা টেলি মেডিসিনের উপর জোর দিচ্ছি যে আপনি ডাক্তার আপনার ডাক্তারকে ফোন করুন, ডাক্তার অফিসে যাওয়ার দরকার নেই, তাহলে আপনি আরও অনেক রোগীকে কন্টামিনেট করতে পারেন। সো কল ইউর ফিজিশিয়ান অ্যান্ড গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াটস গোয়িং অন। আর যদি খুব শ্বাসকষ্ট হয়, খুব বেশি জ্বর হয়, তাহলে আপনি হাসপাতালে আসতে পারেন। হাসপাতালে আসার জন্য আমরা বলছি সরাসরি না, আপনি 911 ফোন করুন, EMT ডাকুন, অ্যাম্বুলেন্স ডাকুন, তারপরে হাসপাতালে আসুন। মূল কথা হচ্ছে সেলফ আইসোলেশন এবং অন্যকে নিরাপদ রাখা। আমার তো হয়েছেই, আমি অন্যকে নিরাপদ রাখা, কারণ এই ভাইরাসটা আমরা তখনই বন্ধ করতে পারবো যখন এর এর যে সংক্রমণটা আমরা বন্ধ করতে পারবো। দ্যাট ইজ দ্য ওয়ে।
জি, আমরা জানি যে এই করোনা ভাইরাস কবে নাগাদ অন্তর্হিত হবে, কবে নাগাদ আমরা এর থেকে ত্রাণ পেতে পারবো, এ নিয়ে নানান রকম ভবিষ্যৎবাণী, আশা, নিরাশার কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা আরো দু তিন মাস চলবে, কেউ কেউ বলছেন যে জুলাই আগস্ট পর্যন্ত চলবে, কেউ কেউ আবার বলছেন যে না এটা হেমন্ত পর্যন্ত চলবে এবং তারপরে আবার নতুন করে এটা পুনরুদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমাদের একজন শ্রোতা অজয় সরকার, তিনি জানতে চেয়েছেন যে এটা কবে নাগাদ, মানে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটার কোনো রদ বদল হবে কিনা, রকম ফের হবে কিনা, কোনো ফারাক হবে কিনা। ডক্টর নাকিব,
কয়েকটা ব্যাপার আছে। করোনা আমরা যদ্দূর দেখেছি যে এর আগে যে করোনার ভাইরাস আমেরিকাতে আমরা দেখেছি সেগুলোর সঙ্গে ওয়েদারের কিছুটা যোগাযোগ আছে, আসলে একটু শীতকালীন সময়ে করোনা প্রাদুর্ভাব হয়। সুতরাং অনেকেই বলছেন যে যখন একটু গরম হবে, তখন দুটো জিনিস হবে, সূর্যের আলট্রাভায়োলেট রে বেড়ে যাবে এবং আলট্রাভায়োলেট রে ভাইরাস মারতে সাহায্য করে, আরেকটা হচ্ছে হিউমিডিটি বেড়ে যাবে। বেশিরভাগ ভাইরাসই হিউমিডিটি পছন্দ করে না, যার জন্য শীতকালে এদের প্রকোপ বেশি। তো সুতরাং এই হিউমিডিটি বাড়ার সাথে সাথে আলট্রাভায়োলেট রে সূর্যে আসার সাথে সাথে হয়তো করোনা ভাইরাস দমিত হবে, এবং তার কিছু প্রমাণ আপনি যদি দেখেন ডিস্ট্রিবিউশন, যে চায়নার সেই যে একটু ঠান্ডা যেখানে সেই জায়গাগুলোতে ইউরোপে, সাউথ কোরিয়াতে, নর্থ আমেরিকাতে করোনা প্রাদুর্ভাব, হোয়ারাস সাউথ ইস্ট এশিয়াতে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এসব জায়গায় করোনা প্রাদুর্ভাবটা একটু কম। সুতরাং ওয়েদার মে প্লে রোল, এবং ইফ দ্যাট ইজ দ্য এবং ইফ দ্যাটস ট্রু দেন আমি এক্সপেক্ট করছি মিড মে, এটা হচ্ছে আমার প্রেডিকশন, মিড মে তে হয়তো করোনার প্রাদুর্ভাব কমে আসবে।
জি, মানে বলা হচ্ছে যে যখন শীতের সময় বাতাস শুকনো থাকে তখন এর বয়ে যাওয়ার ক্ষমতা বেড়ে যায়, তাই কি?
জি জি, ইয়েস ইয়েস, এর বয়ে যাওয়ার ক্ষমতা বেড়ে যায়, এবং এবং যেহেতু সূর্যের আলো কম থাকে এবং সূর্যের আলোতে আলট্রাভায়োলেট লাইট কম থাকে, সেহেতু আলট্রাভায়োলেট রে হ্যাজ অ্যান ইফেক্ট অন দ্য ভাইরাসেস অ্যান্ড এনি লিভিং অর্গানিজমস, ওই ইফেক্টও কমে যায় সেটার জন্যেই।
তার সাথে আমি যোগ করতে পারি যে এই করোনা ভাইরাসে তো এই 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 কারণে সারা বিশ্বব্যাপী একটা সচেতনতা তৈরি হয়েছে, যেমন ডক্টর নাসির যে উদাহরণটা দিলেন গরম দেশ এবং শীত শীত প্রধান এলাকার একটা তুলনামূলক আলোচনা। আরেকটা যেটা আমার মনে পড়ে, ভয়েস অফ আমেরিকাতে প্রায় এক থেকে পাঁচ সপ্তাহ আগে এক মাস দেড় মাস আগে আমি প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম উহান থেকে, সেখানে কিছু বাংলাদেশি ছাত্রছাত্রী ওটাতে যোগ দিয়েছিলেন এবং তখন তারা খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তারা আকুল আবেদন জানাচ্ছিলেন যে আমাদেরকে এখান থেকে নিন। তখন মাত্র 300 জনের বা 333 জনের ফ্লাইটটা বাংলাদেশে এসেছে। তার দু আড়াই সপ্তাহ পরে আরেকটা অনুষ্ঠানে আমি অংশ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, তখন উহান থেকে যে ছাত্রী যিনি যোগ দিলেন তার কণ্ঠে কিন্তু আমি সেই ভয়াত্ম স্বরটা দেখিনি। তো মানুষ অনেক সচেতন হয়েছে এবং সরকারও, চায়না সরকারও খুব কঠোরভাবে এটা টেক কেয়ার করেছে। সো আমার মনে হয় সবকিছু মিলিয়েই আশা করা যায় যে এটা এটা কমে আসবে এবং এর থেকে ভাইরাসের বিরুদ্ধে একটা সচেতনতা আমাদের ডেভেলপ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আমাদের বিশ্ব ধরিত্রী মা যেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বারবার, দেহ মন পরিচ্ছন্ন রাখো, তাহলে তুমি নিজে বাঁচবে এবং অন্যরাও বাঁচবে।
বা চমৎকার, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তো এখন আমি জানতে চাইবো সবার চারজনের কাছ থেকেই, ডক্টর মাহমুদ রেজা চৌধুরী, ডক্টর নসিবুদ্দিন আহমেদ, ডক্টর নাফিস এবং ডক্টর শওকত আলী, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধনী দেশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন একটা সহায়তা প্যাকেজ পেয়েছেন সংসদ নিয়ে, জাতীয় সংসদের কাছ থেকে, কংগ্রেসের কাছ থেকে $1 trillion, $1,00,000,000,000। কিন্তু বিকাশমুখী বিশ্বের অনেক দেশ আছে যারা একই রকম ভাবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে, তাদের জন্য আগামী দিনে বিশ্ব কতখানি আশাব্যঞ্জক হতে পারে বলে মনে করেন আপনারা?
কবির ভাই, আমি ডক্টর শওকত বলছি। আমি আপনার এই কথাটা খুবই অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আপনি শেষভাগে করলেন। আমরা আশা করব উই হোপ ফর দি বেস্ট, এবং যেটা আমাদের দুইজন ডাক্তার সাহেব ডক্টর নফিজউদ্দিন, ডক্টর নকিবউদ্দিন সাহেব যা বলেছেন অত্যন্ত সুন্দরভাবেই তারা এটা বলেছেন। আমরা আশা করব যে আগামী মে বা জুন জুলাইয়ের ভিতরে এই জিনিসটা পিছিয়ে আসবে। কিন্তু যে কথাটা বললেন যে যুক্তরাষ্ট্র, উই হোপ ফর দি বেস্ট, যে আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র ক্যাপেবল এই জিনিসটাকে মোকাবেলা করার জন্য। কিন্তু কথা হলো, যদি আমরা বাংলাদেশের কথা ধরি, কবির ভাই, এই দেশটার স্বাধীনতায় আপনার অবদানও অসামান্য। আমারও বয়স 18 বছর বয়সে সে সময় আমরা ফোর ফ্রন্টে কিছু কাজ করেছি, আমার কিছু অবদান রয়েছে। এটা একক কোনো সরকারের দায় দায়িত্ব না, যে কথাটা আপনি বলছেন যে গরিব দেশগুলো কি হবে। আমি আমাদের দুই ডাক্তার ভাইকে অত্যন্ত শ্রদ্ধা এবং আমি অত্যন্ত গর্বিত যে তাদের সাথে মিলিত হয়ে আজকে কবির ভাই সুযোগটা করে দিয়েছেন। আমি একটা অনুরোধ করবো যে বিশেষ করে বাংলাদেশ বা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভদ্র একজন নেত্রী এবং বাংলাদেশের শেখ হাসিনা তো আছেই, যে এটা কোনো সরকারের এককভাবে না, যে যদি আমরা প্রবাসে থাকি যারা আছি, আমি দুই ডাক্তার ভাইকে একটু অনুরোধ করবো যে পরবর্তীকালে যদি আমরা কোনো অ্যাডভাইজারি গ্রুপ ডাক্তারদের
বা টেকনিক্যাল গ্রুপকে যদি মিলে আমাদের দেশগুলোকে অন্তত কিছু সাহায্য করতে পারে, সে অ্যাডভাইস দিয়ে হোক, টেকনোলজিক্যাল হেল্প দিয়ে হোক বা অন্য কোনো ভাবে হোক, স্কাইপের মাধ্যমে হোক, এটা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, তারা কিন্তু এই ক্ষমতা নেই কবির ভাই আপনি যেটা বললেন যে এটা একক কোনো গভর্নমেন্ট এটাকে মোকাবেলা করতে পারে। তো যেহেতু আমরা দেশটাকে সবসময় ভালোবাসি এবং অত্যন্ত রক্তের মূল্যে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আমাদের ডাক্তার সাহেবরা যদি এগিয়ে আসেন, সাথে প্রবাসের মানুষগুলো যদি আমরা একটু এগিয়ে আসি, তাহলে বাংলাদেশের এই মানুষগুলোকে তাদেরকে সচেতন করা, তাদের টেকনিক্যাল নো হাউ দেওয়া, ডাক্তারদের সাহায্য করা, গভর্নমেন্টকে উপদেশ দেওয়া এবং মানুষের ভিতরে ইন জেনারেল সচেতন করা, শুধু বাংলাদেশ না পশ্চিমবাংলার মানুষদেরকেও আমরা সাহায্য করতে পারি। আমি শুধু এই অনুরোধটাই রাখবো কবির ভাই আপনার মাধ্যমে। থ্যাংক ইউ
কবির ভাই।
আমি এখানে সমাপ্তি কাণ্ড আমাদের দুই চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের মতো সাধারণ মানুষের মানুষদের জন্য এইরকম পরিস্থিতিতে তাদের কি পরামর্শ এটা জানতে চাইবো ডক্টর নকিবুদ্দিনের কাছ থেকে এবং ডক্টর নফিসের কাছ থেকে। তার আগে মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে একটি সমাপনী মন্তব্যের জন্য।
জি আমি সমাপনী মন্তব্যে ছোট করে বলবো, ডক্টর শকর যেটা কথা বললেন তার সাথে আমি একটু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, বাংলাদেশে যে কোনো সরকারের আমলে প্রবাস থেকে যদি কোনো এক্সপার্টিজ কোনো রকম কোনো হেল্প করতে যায়, সেখানে যে লাল সুতার দৌরাত্ম সেটা অত্যন্ত তীব্র, বেদনাদায়ক এবং অত্যন্ত নেগেটিভ ফলাফল হয়। অতএব এখান থেকে ডক্টর নকিব নাফিজ বা আপনি ডক্টর শকত আপনারা মিলে যে কোনো উদ্যোগ যদি নিতে যান, সেটা সরকার থেকে কতটুকু উৎসাহ পাবেন, অনুপ্রেরণা পাবেন, সহযোগিতা পাবেন, এই ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সন্দেহ আছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশ আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা তাদের নিজেদের মধ্যেই মনে করে দে আর অল ইন এভরি সেক্টর, দে আর এক্সপার্ট ইন এভরি সেক্টর, অতএব ওনারা ওনাদের সমস্যা বাংলাদেশ বাংলাদেশের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে বলে আমি মনে করি। এবং আমাদের এখানে যে সেটা হলো যেটা বলেছেন ডক্টর দুজন এবং ডক্টর শওকত যে সেলফ আইসোলেশন এবং নিজেদের সেলফ এডুকেটেড করা এবং এর ফলে নিজেরা আমরা এই সমস্যার অনেকটাই সমাধান করতে পারবো। অল থিং ডিপেন্ড অন সেলফ এডুকেশন অ্যান্ড সেলফ কনসোলেশন অ্যান্ড সেলফ রিয়ালাইজেশন। ধন্যবাদ।
আমাদের কয়েকজন শ্রোতা ইতিমধ্যে প্রশ্ন করেছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য, শঙ্কর হালদার, রানা কামাল, আপনাদের প্রশ্নের জবাব আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন বলে আশা করব। আমাদের হাতে সময় নেই, আমাদের সমাপ্তির টানতে হচ্ছে। তার আগে আমরা যাচ্ছি প্রশ্নেই যাব ডক্টর নফিক আহমেদ খান আপনার কাছে সমাপনী মন্তব্যের জন্য, খুব সংক্ষেপে।
খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আর প্লাস আশাবাদী হতেই হবে, বিকজ লাইফ হ্যাজ টু গো অন। আর বিশ্বায়নের একটা সুবিধা হচ্ছে এখন ইন্টারনেটের থ্রুতে সমস্ত দেশগুলোই আমরা এখানে কি করছি কি ভাবছি এগুলো জানতে পারবে, সুতরাং আমার মনে হয় থিংস উইল বি ফাইন। ধন্যবাদ।
ধন্যবাদ। এটা খুবই শুভ, যে কোনো শুভ চিন্তা শুভ উদ্যোগে আমি আছি এটা আমি বলবো। পরবর্তীতে যেটা আমি বলবো খুব সংক্ষেপে, যে জিনিসটা আজকের আলোচনায় আসেনি, বাংলাদেশে যেসব চিকিৎসক ভাই রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের জন্য একটা অনুরোধ থাকবে আমার, যারা প্রশাসনে রয়েছেন, যে বিশেষ করে তারা যেন সেফ থাকেন এবং মানুষকে চিকিৎসা দিতে পারেন ভালোভাবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যে তাদের মাস্ক, তাদের পোশাক এবং তারা কিভাবে নিরাপদ থাকবেন এবং হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে পারবেন, সেই জিনিসটা যেন আমাদের চিন্তার মধ্যে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সবাই যেন আতঙ্কিত না হন এবং আতঙ্কিত না হয়ে আশা বা ব্যক্ত করে আশা নিজের মনের মধ্যে রেখে এই করোনা মোকাবিলায় অংশগ্রহণ করুন।
জি, ডক্টর মোহাম্মদ নকিবুদ্দিন, ডক্টর নফিস আহমেদ খান, ডক্টর শওকত আলী এবং মাহমুদ রেজা চৌধুরী, আপনাদেরকে এবং সেই সঙ্গে আমাদের সকল শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কেয়ার করবেন, নিজের ব্যাপারে যত্নবান হবেন, পরিবারের প্রতি যত্নবান হবেন, সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ সকালে সকলকে, সালাম নমস্কার, শুভরাত্রি।
প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ নিজ বাড়ি থেকেই পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতে সিএএ এনআরসি নিয়ে তীব্র প্রতিবাদের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এনআরসি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিএএ এনপিআর এবং এর পরে গোটা দেশে এনআরসি হবে বলে কথা দিয়েও পরে পিছু হটেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আজ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে দেশে এনআরসি প্রয়োজন। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা রিপোর্টটি এখন শোনাতে পারছি না। বিশ্বের অন্যান্য খবর, করোনা ভাইরাস সংক্রমণ বিশ্ব বাজারের ওপর যে চাপ তৈরি করেছে তার অর্থনৈতিক প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। আজ দিনের বেশিরভাগ সময় জুড়ে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে সূচক ইতিবাচক থাকলেও দিনের শেষ ভাগে সূচক পড়ে যায়। জাপানের নিকেই পড়ে যায় 1.7%, হংকং এর হ্যাংসেং পড়ে যায় 4%, সাংহাইয়ের সূচক পড়ে যায় 1.8%। ইউরোপের শেয়ার বাজার শুরু থেকেই চাপ লক্ষ্য করা যায়। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের শেয়ার বাজারে দিনের প্রথম দিকে সূচক 3.5% পড়ে যায়। ব্রিটেনের সুপরিচিত গ্লাস্টনবেরি সঙ্গীত উৎসবের আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছেন। করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যেই আরো অনেক বড় বড় ক্রীড়া এবং বিনোদনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আয়োজক মাইকেল এবং এমিলি ইভিস এক টুইটার বার্তায় বলেছেন, এই সঙ্গীত উৎসবের 50তম বার্ষিকীতে এই রকম সিদ্ধান্ত নেবার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি যে অভূতপূর্ব অনিশ্চয়তা তৈরি করেছে এবং সরকার যেসব নতুন পদক্ষেপ নিয়েছে সেই প্রেক্ষাপটে এটাই আমাদের একমাত্র বিকল্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে আলাদা থাকার এবং জনসমাগম পরিহার করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান বলছে আফগানিস্তানের কাছে সীমান্ত এলাকায় সন্ত্রাস দমন অভিযান চলাকালে 1 অফিসার সহ 4 সৈন্য এবং 7 সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিস্তানে একটি বাড়িতে সন্ত্রাসীরা আছে সন্দেহে সেটি ঘিরে ফেলা হয়। সে সময় সৈন্যদের সাথে প্রচন্ড গুলি বিনিময় হয়, সংঘর্ষে 1 সৈন্য আহত হয়। সেনাবাহিনী বলছে তারা ওই জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে। এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন ব্র্যান্ডন ফ্র্যাঙ্কলিন, আমি তাহিরা কিবরিয়া, এবং সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারে সহায়তা করেছেন সঞ্জানা ফিরোজ। শ্রোতবন্ধুরা, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে ভুলবেন না। আপনারা সবাই নিরাপদে থাকুন। আজ এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠান আগামীকাল আবারও প্রচারিত হবে। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।